রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ ধূলিমলিন উপহার রমাদান, এই অডিও সিরিজটি শাইখ আহমেদ মুসা জিব্রিল হাফিজাহুল্লার বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান মাযীদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাআদ। কোরআনের শক্তি। আমরা মহিমান্বিত রমাদান মাস এবং এই মাসে আল্লাহর বান্দাদের সাথে তার কোরআনের সম্পর্ক নিয়ে কথা বলছি। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাসই হলো সেই মাস যাতে কোরআন নাজিল হয়েছে। সূরা বাকারা আয়াত 185। আপনি কি জানেন যে এই বই, যেটা আজ মুসলিমরা অবহেলা আর অলসতার ধুলোয় মলিন করে ফেলে রেখেছে, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে অবিশ্বাসী কোরআইশরা পর্যন্ত ভয় করত, কোরআন তাদের অন্তরকে পরিবর্তন করে দেবে এটা তারা ভালোভাবেই অনুভব করতে পেরেছিল, আর তাই তারা ভয় পেত আল্লাহর এই কিতাব না জানি কখন তাদের অন্তরকে পরিবর্তন করে দেয়। যদিও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রতি বিদ্বেষ পোষণের কারণে রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কিন্তু কোরআনের অলৌকিক প্রভাব নিয়ে তারা নিজেরা সর্বদাই ভীত সন্ত্রস্ত থাকত। তারা আশঙ্কা করত যে কোরআন তাদেরকে বদলে দিতে পারে, এমনকি তারা এই ভেবেই বিচলিত থাকত যে কোরআন তেলাওয়াত শুনলেই তাদের অন্তর প্রভাবিত হয়ে পড়বে। এর কারণ হচ্ছে তারা আরবি ভাষার ওপর সবচাইতে ছিল দক্ষ, এবং সেজন্যই কাফির কোরাইশদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে কোরআনের অর্থ সরাসরি তাদের অন্তরে প্রভাব ফেলত। এরপরও তারা ঈমান আনেনি। বস্তুত এরাই ছিল সত্যিকারের অবিশ্বাসী, যারা সত্যকে সত্য জেনেও অস্বীকার করেছিল। অন্যদিকে কোরআন বিশ্বাসীদের অন্তর এমনভাবে প্রভাবিত করত যে এতে অনেক সময়ই তারা অচেতন হয়ে পড়ত, এমনকি কেউ কেউ মারাও গেছেন। আস-সালাবি রাহিমাহুল্লাহ ছিলেন হিজরি চতুর্থ শতাব্দীর একজন আলিম। কোরআনের অর্থ শুনে যারা মারা গিয়েছেন এমন ব্যক্তিদের ঘটনা নিয়ে তিনি একটি বই সংকলন করেছিলেন। হয়তো ওনারা কোনো একটি আয়াত পড়লেন, এটা তাদের অন্তরকে এমনভাবে আলোড়িত করলো যে এর মর্মার্থ উপলব্ধি করতে পেরে ভীত সন্ত্রস্ত হয়ে ওনারা মারাই গেলেন। যদিও এই বইয়ের কিছু কিছু ঘটনা অতিরঞ্জিত, কিন্তু কিছু সত্য ঘটনাও এখানে আছে, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। কেউ কেউ হয়তো বলবে, শায়খ এটা আপনি কি বলছেন, কোরআন এত শক্তিশালী যে এটি মৃত্যু ঘটাতে পারে? কিন্তু বাস্তবে কোরআন তার চেয়েও শক্তিশালী। এটা পর্বতকে ধুলোয় লুটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ বলেন, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। সূরা হাশর আয়াত 21। কিন্তু কেন এই কোরআন আমাদেরকে আন্দোলিত করে না? কেননা আমাদের অন্তর আজ পাথর কিংবা পর্বতের চেয়েও বেশি কঠিন হয়ে গেছে, ফলে কোরআনের আলো আমাদের অন্তর ভেদ করতে পারে না। আল্লাহ বলেন, অতপর তারপরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, তা পাথরের মতো অথবা তার চেয়েও কঠিন। সূরা বাকারা আয়াত 74। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করেছেন, কিন্তু ওনার চুল ধূসর বর্ণ ধারণ করেনি। কুরাইশদের নির্যাতন, চোখের সামনে একে এক সন্তানদের মৃত্যু, প্রিয়তমা স্ত্রীর মৃত্যু, ওনার আশ্রয়দাতা চাচার মৃত্যু, এর কোনো কিছুতেই তিনি ভেঙে পড়েননি। আর এগুলোর কোনো কিছু তাকে এতটা প্রভাবিত করেনি যে ওনার চুল ধূসর হবে। কিন্তু কোরআনের কিছু সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি নাড়া দিয়েছিল যে ওনার চুলকে পর্যন্ত ধূসর করে ফেলেছিল। হুদ এবং তার সম্প্রদায় আমাকে ধূসর করেছে, অবাক হবার কিছু নেই। যখন আপনি কোরআনের অর্থ বুঝবেন তখন এমনটাই ঘটে। কোরআনের আয়াত শুনে কোরআয়েশদের দাম্ভিক আল্লাহ দ্রোহী নেতারা পর্যন্ত স্থির হয়ে ঢায় দাঁড়িয়ে পড়ত। সহিহ বুখারীতে বর্ণিত আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আন-নাজম তিলাওয়াত করে সিজদায় অবনীত হলেন, এবং মুসলিমরা ওনার পিছনে সিজদা করল, জিনেরা ওনার পিছনে সিজদা করল, এবং মুশরিকরাও ওনার পিছনে সিজদা করল। জি হ্যাঁ, মুশরিকরা পর্যন্ত সিজদা করেছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পঞ্চম বছরের পর, যখন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরাইশদের মধ্যকার বিরোধিতা আর উদ্বেগ উৎকণ্ঠা সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল। এটা ছিল সেই সময় যখন আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দিয়ে বলেছিল যে, আমি যদি তোমাকে আর কখনো কাবা ঘরে সিজদারত দেখি
তবে আমি তোমার ঘাড়ের উপর পা দিয়ে মারাব। নাউজুবিল্লাহ মিন জালিক। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় প্রবেশ করলেন। আল্লাহ রাসূল যখন সালাত আদায় করছিলেন তখন সেখানে মুশরিকরাও সমবেত ছিল। তিনি তিলাওয়াতে নিজের কণ্ঠস্বর উঁচু করলেন এবং ভেবে দেখুন কত সুন্দরভাবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর থেকে বেরিয়ে আসছিল। একবার চিন্তা করুন, আল্লাহর বাণী কত চমৎকার, সম্মানিত আর কত নম্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছিল। আপনি যখন ইন্টারনেটে একজন ছোট্ট শিশু বা বিখ্যাত কোনো কারির তিলাওয়াত শুনেন তা আপনার হৃদয় প্রশান্ত করে। এই তিলাওয়াত আপনার বন্ধ করতে ইচ্ছে করে না, আপনি এটা শুনতে থাকেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, বারবার। সেই শিশুটি অথবা সেই বিখ্যাত কারি গত 14 শতাব্দীর অনেকগুলো মানুষের কাছ থেকে পর্যায়ক্রমে এই কোরআন পেয়েছে। সুতরাং এটা ভেবে দেখুন কত সুন্দর হতে পারে সেই কোরআনের প্রথম মানুষের কণ্ঠে যার কাছে আল্লাহ এটা অবতীর্ণ করেছিলেন। চিন্তা করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে শুনেছেন, তার নিজের কোরআন তেলাওয়াতটা কত সুন্দর আর অন্তর প্রশান্তকারী হতে পারে। তিনি তিলাওয়াত করছিলেন,
وَالنَّجْمِ إِذَا هَوَى مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى।
নক্ষত্রের কসম, যখন তা অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও হননি এবং প্রবৃত্তির তাড়নায় কথাও বলেন না। সূরা আন-নাজম 1-3। তিনি সূরা আন-নাজমের শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন।
আফামিন হাযাল হাদীস তাআজাবুন ওয়া তাদহাকুন ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু।
তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছো এবং হাস্য ক্রন্দন করছো না? তোমরা ক্রীড়া কৌতুক করছো, অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো। সূরা আন-নাজম 59-62। তিলাওয়াত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন এবং এই তিলাওয়াত কুরাইশদের প্রভাবিত করে তাদের পায়ের উপর স্থির করে দিয়েছিল এবং তারাও সিজদায় পড়ে গেল। তারা এমনকি নিজেদের পা কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি যখন তারা কোরআন শুনছিল। কোরআন শুনে মুহূর্তের মধ্যেই এই উম্মার ফিরাউনদের অন্তরের অবিশ্বাস এবং অহমিকা চূর্ণ হয়ে গেল। চিন্তা করুন, যারা হুমকি দিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কাবায় সিজদা দিতে দেখলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় মারিয়ে দেবে, তারাই কিনা রাসূলের সাথে সেই কাবা ঘরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সিজদাতে চলে গেল। কে এমনটা ভেবেছিল? যেসব সাহাবাগণ আবিসিনিয়া হিজরত করেছিলেন ওনারা এই ঘটনা শুনে মক্কায় ফিরে এলেন। ওনারা শুধু শুনেছিলেন যে কুরাইশরা সিজদা করেছে, আর বিশ্বাসীগণ ছাড়া কে সিজদা করতে পারে? সুতরাং ওনারা ভেবেছিলেন যে কোরআনের প্রভাব তাদের কুফর থেকে নাড়িয়ে দিয়েছে। যখন তারা সিজদা থেকে মাথা উঠালো তাদের অন্তর থেকে কোরআনের প্রভাব ধীরে ধীরে বিলীন হয়ে যেতে থাকলো, কারণ তখন আর কোরআন তেলাওয়াত শুনছিল না। পুনরায় তাদের অন্তর অজ্ঞতায় নিমজ্জিত হতে শুরু করলো। তারা বলছিল, এটা আমরা কী করলাম? আমরা মুহাম্মাদের সাথে তাদের রবের কাছে সিজদা করলাম? এটাই কোরআনের শক্তি, কোরআনের প্রভাব, কোরআনের অনুপম সৌন্দর্য। কোরআন তাদের অন্তরকে কেন নাড়া দিয়েছিল আর আমাদের অন্তরকেই বা কেন নাড়া দেয় না? কারণ তারা ছিল আরবি ভাষার পথিকৃত, তারা ছিল আরবি ভাষার ওপর বাক্পটুতার শীর্ষে, এবং যখন তারা কোরআন তেলাওয়াত শুনছিল তাদের সবাই কোনো রকম সন্দেহ ছাড়াই বুঝেছিল যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এক মুজিজা, এটা আল্লাহর কাছ থেকেই অবতীর্ণ। কোরআনের কাছে ফিরে আসুন এবং কোরআনের আলোতে আপনার অন্তরটাকে আলোকিত করুন। এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ হতে দিন, আপনাকে নতুন এক মানুষে পরিণত করতে দিন। কোরআন তেলাওয়াত করুন এবং বুঝুন। কোরআন পড়ার সময় শুধুমাত্র চোখটা বুলিয়েই পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করবেন না। কোরআন বোঝার চেষ্টা করুন এবং এটা নিয়ে গভীরভাবে চিন্তা করুন। আপনার জন্য বাংলায় কিংবা ইংরেজিতে অনুবাদ করা একটি উঁচু মানের তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে কাসির এখন সহজলভ্য, এবং আমি বিশ্বাস করি এটাই আমাদের সময়ের অনুবাদ জগতের সর্বশ্রেষ্ঠ অর্জন। আমরা অনেক সময় কোরআনের একটা আয়াতের অনুবাদ পড়ে কিংবা হাদিসের অনুবাদ পড়ে কিংবা মূল আরবি পড়েই মানুষকে তার মন গড়া ব্যাখ্যা বোঝাতে শুরু করি। এখন যদি আমরা দশজন বাকপটু ব্যক্তিকে একত্রিত করি তাহলে দেখতে পাব তাদের প্রত্যেকের কাছেই কোরআনের একটি আয়াতের আলাদা আলাদা মন গড়া ব্যাখ্যা পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো এসব অজ্ঞ ব্যক্তিদের চটকদার ব্যাখ্যা দেয় আমাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না। আমরা বরং ইবনে কাসির খুলে দেখব সেখানে এই আয়াতের ব্যাখ্যা কি আছে। তেমনিভাবে কে কীভাবে হাদিসের ব্যাখ্যা দাঁড় করিয়েছে সেদিকেও আমরা ভ্রুক্ষেপ করব না। আমরা বরং বুখারির ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারী কিংবা মুসলিমের ব্যাখ্যাগ্রন্থ শারহে আন নববী খুলে দেখব সেখানে কি আছে, এবং এটাই আমাদের কাছে শিরোধার্য। অনেকে হাদিসের অনুবাদ পড়েই সেই হাদিস বুঝে গেছেন বলে মনে করেন, অথচ এমনটি হতে পারে সেই হাদিসটির সনদ সহি কিন্তু সেটি রহিত হয়ে গেছে। সালাফদের সঠিক ব্যাখ্যা না জেনে নিজে নিজে পণ্ডিত হয়ে যাওয়ার এই রোগ নিজের জন্য যেমন ক্ষতিকর তেমনি অন্যদের জন্যও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াতের পুরস্কার বিশদ আকারে বর্ণনা করেছেন। আমরা জানি যে সেই পুরস্কার হচ্ছে প্রতি হরফের জন্য কমপক্ষে দশ নেকি। কিন্তু দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে বিশদ ব্যাখ্যার মাধ্যমে কোরআন তিলাওয়াতের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, যদি তুমি কোরআন পড়ো তবে একটি ভালো কাজের সওয়াব পাবে, সেই সওয়াবের পরিমাণ হচ্ছে দশ গুণ। আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ এবং মিম একটি বর্ণ। এর অর্থ এই তিনটি মিলে একটি বর্ণ নয়, প্রত্যেকটির জন্য তুমি দশটি করে নেকি পাবে এবং সেই তিনটির জন্য পাবে তিরিশটি নেকি। দেখুন কীভাবে তিনি এর ব্যাখ্যা করেছেন এবং সওয়াবের পরিমাণ দেখিয়েছেন। আমি হিসাব করে দেখেছি যে আপনি যদি পুরো কোরআন শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়ে শেষ করেন তাহলে আপনি প্রায় 30 মিলিয়ন এবং 2000 সওয়াব পাবেন। আপনি কি এটা কখনো ভেবেছেন? এটা সাধারণ দিনের হিসাব। কিন্তু এটিকে আরেক ধাপ এগিয়ে নিন, রমাদান মাসে এর পরিমাণ আরও অনেক বেশি। সাধারণ দিনে আপনি যখন পুরো কোরআন পড়বেন তখন 30 মিলিয়ন এবং 2000 সওয়াব আপনার নামে লেখা হবে এবং তা আপনার 30 মিলিয়ন 200 হাজার পাপকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেবে। কেউ হয়তো বলতে পারে, শায়েখ আমি তো কোরআন পড়তে জানি না, আমি এটা রমাদান মাসে শেষ করতে পারি না, এক্ষেত্রে আমি কি করতে পারি? কোনো আয়াত বা কোনো হাদিসেই এটা বলা হয়নি যে কোরআন কভার টু কভার পড়ে শেষ করতে হবে। হ্যাঁ, জিব্রাইল আলাইহিসসালাম রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো কোরআন পড়ে শুনিয়েছেন এবং সালাফগণও পুরো কোরআন পড়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। কিন্তু আপনি কোরআনের যে কোনো অংশ পড়ুন, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি ছোট ছোট সূরা দিয়ে শুরু করুন। ছোট সূরাগুলো কি গণনা করেছেন? সেগুলো কি কোরআনের অংশ নয়? ছোট সূরাগুলো কে না জানে? সূরা ফাতিহা কে না জানে? সেগুলো বারবার পড়ুন। সূরা ইখলাস কে না জানে? একটি সহি হাদিসে বর্ণিত, কালসুম ইবনে আল হাদাম সূরা ইখলাস পড়তে ভীষণ ভালোবাসতেন এবং এতবার পড়তেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তাকে বলো যে আল্লাহ তাকে ভালোবাসেন। আপনি গাড়িতে বসে দাঁড়িয়ে শুয়ে অথবা অফিসে এটা তিলাওয়াত করুন এবং এর প্রতি আপনার ভালোবাসার দরুন আল্লাহও আপনাকে ভালোবাসবেন। প্রথমত আল্লাহ আপনাকে ভালোবাসবেন, দ্বিতীয়ত যখন আপনি এই সূরা তিলাওয়াত করবেন আপনি কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সমান সওয়াব পাবেন। এটা তিনবার পড়ুন এবং আপনি পুরা কোরআন তিলাওয়াতের সমান সওয়াব পাবেন। তৃতীয়ত সূরা ইখলাসে 47টি বর্ণ রয়েছে, তাই যদি আপনি এটাকে দিয়ে 10 গুণ দেন তাহলে আপনার 470 সওয়াব পাবেন একটি সাধারণ দিনে, এবং রমাদান মাসে এই সওয়াব বেড়ে আর কত গুণ হবে সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনি কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সওয়াব পাবেন এবং 470 নেকি পাবেন এবং রমাদান মাসে আরও অনেক বেশি সওয়াব পাবেন। বিস্মিত হবেন না, এখন আপনি কোরআন আল কারিমের গুণ বৈশিষ্ট্য বুঝতে শুরু করেছেন। হয়তো এটাই হতে পারে আপনার সেই কাজ যা বিচার দিবসে আপনার ভালো কাজের পাল্লা ভারী করবে। আল্লাহ বলেন,
وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ
আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি জুলুম করা হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব। সূরা আম্বিয়া আয়াত 47। সরিষা দানা পরিমাণ কোনো পণ্য হয়তো এতই ছোট যে দুনিয়ার কোনো পাল্লা এর ওজন করতে পারবে না। পৃথিবীতে ব্যাপক গবেষণা হয় এমন সব ল্যাবের লক্ষ লক্ষ ডলারের উন্নত মানের স্কেল আছে, কিন্তু সেই স্কেলও এই পণ্যকে পরিমাপ করতে পারবে না। কিন্তু আল্লাহ যখন কিয়ামতের দিন পাল্লা দিয়ে ওজন করবেন, তখন এই নগণ্য পরিমাণ ভালো কাজটিরও ওজন করা হবে, যে কাজটিকে হয়তো আপনি কোনো পাত্তাই দেননি, সেদিন আল্লাহর হিসেবে সেটাও গণনায় ধরা হবে। অতপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত 7 এবং 8। কিন্তু ব্যাপারটা নিছক সওয়াবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয়, যা একজন বান্দার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। কেউ এই জীবনে কোরআন পড়েছে এবং হাশরের মাঠে তার পাপের পরিমাণ হয়তো তার পুণ্যকে অতিক্রম করেছে, তখন কোরআন তার মুক্তির জন্য সাফায়াত করবে। কোরআন কি কথা বলে? হ্যাঁ, কোরআন সেদিন আপনার পক্ষ হয়ে কথা বলবে। যিনি এই দুনিয়ায় আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি পরকালে আপনার অঙ্গ প্রত্যঙ্গকেও কথা বলার শক্তি দান করবেন। যিনি এই দুনিয়ায় মানুষকে হাঁটার শক্তি দিয়েছেন, তিনিই বিচার দিবসে মানুষকে তাদের মাথার উপর ভর করে হাঁটার শক্তি দিবেন।
وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا
আমি কিয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ মুখ এবং বধির অবস্থায়। সূরা আল ইসরা আয়াত 97। সহিহ মুসলিমে বর্ণিত আছে, দুনিয়াতে যে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবে, কিয়ামতের দিন তা তার জন্য মধ্যস্থতা করবে। যারা হয়তো বিচার দিবসে আটকে যাবে সবচেয়ে কঠিন বিপদে। একজন মা এবং বাবা আপনাকে সেই অবস্থা থেকে বের করে আনতে পারবে না, কিন্তু সিয়াম এবং কোরআন আপনার মুক্তির এবং সাহায্যের জন্য ছুটে আসবে। এটা আমাদের মতো গুনাহগারদের জন্য, যারা হয়তো তাদের যথাসাধ্য তিলাওয়াত করেছে কিন্তু বিচার দিবসে তাদের পাপ পুণ্যকে ঢেকে দিয়েছে। মুসনাদে আহমদ, আত্তাবারিনী এবং আল হাকিম থেকে একটি সহিহ হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সাওম বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার এবং কামনা বাসনা থেকে বিরত রেখেছিলাম, তাই তার জন্য আমার সুপারিশ কবুল করুন। কোরআন আপনার কাছে ছুটে এসে বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, তাই তার জন্য আমার সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষে বলেন, তখন তাদের সুপারিশ করার অনুমতি দেয়া হবে। সহিহ মুসলিমে আবু উমামাহ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দীপ্তিমান দুইটি সূরা, সূরা আল বাকারা এবং আল ইমরান পড়ো। কেয়ামতের দিন এগুলো দুইটি মেঘ রূপে আবির্ভূত হবে। তারা কেয়ামতের দিন দুইটি ছায়ার মতো উদয় হবে, আবির্ভূত হবে পাখির দুইটি ঝাঁকের মতো। এবং মুসলিমের বাইরে অন্য আরেকটি বর্ণনায় আছে, উজ্জ্বল আলোর মতো, যারা তার সঙ্গীদের জন্য সুপারিশ করবে। এর পরেও কিভাবে আপনি কোরআনকে পরিত্যাগ করতে পারেন?
وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى
এবং যে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সূরা তোহা আয়াত 124। কোরআন থেকে যে কোনো প্রকারে দূরে সরে যাওয়া এই আয়াতের অধীনে পড়ে, সেটা কোরআন না পড়া কিংবা সে অনুযায়ী আমল না করা যাই হোক না কেন। আপনি কি জানেন দাঙ্কা কি? আবু সাঈদ আল খুদরি, আবদুল্লাহ ইবনে মাসউদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম বলেন, এই আয়াতে দাঙ্কা অর্থ কবর তাকে চারপাশ থেকে চাপ দেবে। কিছু আলিম বলেন এটার অর্থ সমস্যায় ভরা, উদ্বিগ্নতা সংকুল এবং হতাশাপূর্ণ জীবন। কোরআন শোনা থেকেও কখনো নিজেকে বঞ্চিত করবেন না, এতেও বিপুল পুরস্কার এবং উপকারিতা আছে। হয়তো সেটা তেলাওয়াতের মতো নয়, কিন্তু শোনাতেও মহৎ পুরস্কার এবং প্রচুর উপকারিতা আছে। আল্লাহ যেন আমার বাবাকে পুণ্যময় জীবন দান করেন। ওয়াল্লাহি, শৈশব থেকে আজ পর্যন্ত এমনও দিন আমি দেখিনি যেদিন ওনার কোরআন না শুনে কাটেনি। 70-এর দশক থেকে সেই সব বড় বড় রেকর্ড, ভিনাইল রেকর্ড, সাধারণ টেপ রেকর্ডের সিডি থেকে এখন ওনার আইপ্যাডে সব সময় তিনি সময় পেলেই কোরআনের মধ্যে ডুবে গিয়েছেন। যখন তিনি কোরআন শোনেন না অথবা এটা শিক্ষা দেন না, তখন ওনার অবস্থা হয় সেই মাছের মতো যেটা ডাঙায় থাকে। মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, আর আমার বাবা কোরআন ছাড়া স্থির থাকতে পারেন না। আল্লাহ যেন আপনাদের অন্তর, কবর এবং বাড়ি কোরআনের উজ্জ্বলতায় ভরে দেন এবং এটাকে আপনাদের জন্য সাক্ষ্য দেওয়ার এবং আপনাদের জন্য সুপারিশ করার অনুমতি দেন। ওসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।